Alapon. শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। ইরান মার্কিন উত্তেজনার বিষয়টি বিশ্বজুড়ে সবচেয়ে আলোচনার বিষয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকা বিমান হামলা চালিয়ে হত্যা করে। পাল্টা মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিষয়টি সমগ্র বিশ্বে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে। তো ইরান মার্কিন উত্তেজনা এবং পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক ও লেখক ফারুক ওয়াসিফ। জনাব ফারুক ওয়াসিফ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ফারুক ওয়াসিফ, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানির হত্যাকাণ্ডের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারই নির্দেশে ইরানের জেনারেলকে হত্যা করা হয়েছে। তো ট্রাম্পের এই ভূমিকাকে অনেক বিশ্লেষক সন্ত্রাসবাদী ভূমিকা হিসেবে মন্তব্য করেছেন। আপনার পর্যবেক্ষণ কি?
প্রথমত তো উনি অনেকগুলো নীতি লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একটা হচ্ছে সুলেমানি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে গিয়েছিলেন ইরাকে, বা সেটা যদি নাও যান উনি আরেকটা রাষ্ট্রের তো আরেকটা রাষ্ট্রের অতিথিকে এভাবে হামলা করতে পারেন না। আর তার চেয়ে গোড়ার কথা যে ইরাকে আমেরিকা কেন, মানে আমরা ইরাকিদের গণহত্যা যে বিপর্যয় এখনো দেখতে পাচ্ছি সেটা তো পৃথিবীতে কারো কাছেই কাঙ্ক্ষিত না। ফলে একটা আধিপত্য ছড়াতে চাওয়া রাষ্ট্রের সঙ্গে একটা ছোট রাষ্ট্রের যে স্বাধীনতার সমস্যা সেভাবে জিনিসটা দেখা যায়, এবং ট্রাম্প এবং তার নীতি এর বিরুদ্ধে এভাবেই আমরা।
জনাব ফারুক, জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যে আইন লঙ্ঘন করা, এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প কি বিচারের মুখোমুখি হতে পারেন? বিষয়টিতে ইরানের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত বলেও আপনার মনে হয়?
এটা তো শুধু ইরানের বিষয় একার না, ইরানের এটা একটা অস্তিত্বের সমস্যা, কিন্তু গোটা পৃথিবীতেই। আগে যেটা আমেরিকা ছিল যে একটা তারা তালিকা করে হত্যা করে, এখন যে টার্গেটেড কিলিং এর নামে এই কাজটা যে কোনো দেশেই তারা করতে পারে, সেটা একটা ভয়াবহ আতঙ্কর অবস্থা। কারণ এটা শুধু ইরাকে না, এটা সিরিয়ায় করতে পারে, এটা মধ্যপ্রাচ্যে করতে পারে, আফগানিস্তানে করতে পারে, যে কোনো দেশেই করতে পারে। ফলে সেদিক থেকে এইটা তো শুধু নিন্দা বা প্রতিবাদ নয়, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক ভাবে আইনের আওতায় এনে সেইভাবে জিনিসটাকে যদি না দেখা যায়, তাহলে যে কোনো রাষ্ট্রই এমনকি কোন আমেরিকা নিজেও একজন ব্যক্তির খামখেয়ালের কাছে বন্দী হয়ে থাকে। তো সেদিক থেকে এই ধরনের যে কোনো হত্যাকাণ্ড যুদ্ধের বাইরে যে ক্যাপাসিটিতে সোলাইমানি ইরাকে ছিলেন সেটা তো তার পুরো জীবন পরিস্থিতির মধ্যে না, এবং ইরান এবং আমেরিকা নিজেরা পরস্পর যুদ্ধ ঘোষণা করেনি।
জি, জেনারেল সোলাইমানি শহীদ হওয়ার পর ইরান আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তো এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আমরা বা একজন বিশ্ব নাগরিক হিসেবে বা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখি যে আমাদের মতো রাষ্ট্র চিরকালই 100 বছরের ইতিহাস দেখলে আরো বিশেষ করে আমরা হুমকির মধ্যে থাকি। ফলে একটি প্রথম প্রশ্ন হচ্ছে যে ইরাকে আমেরিকা কেন, দ্বিতীয় প্রশ্ন ইরানের সঙ্গে তার সমস্যাটা কি, কিউবার সঙ্গে তার সমস্যাটা কি। কিউবার বেলা আমরা দেখেছি সেখানে হামলার চেষ্টা হয়েছিল, এবং সেই সময় সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কারণে কিউবাকে তারা সেভাবে ইয়ে করতে পারেনি। কিন্তু কিউবাতে তো তারা মানুষকে ভুগিয়েছে অর্থনৈতিক অবরোধ দিয়ে বিভিন্ন ভাবে, কিউবার নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করছে। একই জিনিস আমরা ইরানের বেলাও দেখি। এইভাবে অনেকে দেখেন যে বিষয়টার মধ্যে কোনো ধর্মীয় বা কোনো সাংস্কৃতিক বিষয় নাই, পুরো বিষয়টি রাজনৈতিক। যেখানে একটি তেল সম্পদে সমৃদ্ধ রাষ্ট্র যার একটা বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এবং তার নিজের পথ চলার কারণে সে আক্রান্ত হচ্ছে, ফলে এইটা যদি ইরানের বেলায় সফল হয় আমেরিকা, সেটা আরেকটা দেশ যে তার নিজের স্বাধীনতা বজায় রাখতে চায়, নিজের জনগণকে নিয়ে নিজের সমস্যা নিজের মতো করে সমাধান করতে চায়, সেই রাষ্ট্রের জন্য এই ঘটনাগুলো প্রত্যেকটাই হুমকি। পৃথিবীতে আজকে শান্তিপ্রিয় মানুষ এই ঘটনার প্রতিবাদ করছেন এই জায়গা থেকে, যে ইরানের বিচার করবার তো কেউ আমেরিকা নয়, কারণ ইরানের খুব সুন্দর একটা জনগণ আছেন, তারা আমেরিকারও বিরোধিতা করেন, তারা নিজ সরকারের অনেক কাজের সমালোচনা করে। এখানে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো রাষ্ট্র এখানে তার হস্তক্ষেপের অধিকারটা সে কোথা থেকে পাচ্ছে, এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের মতো দেশের আসলে সামনে এগুবার কোনো পথ থাকে। ওই জায়গা থেকে আমরা এই ঘটনাগুলো প্রতিবাদ করি এবং এই সমস্ত ক্ষেত্রে দেখেছি যে ইরান যেভাবে তার জবাব দিয়েছে এটা ইরানের সামর্থ্য কৌশল অনুযায়ী তারা সেটা করবে, এবং এটা আমার মনে হয় না যে এটা এখানেই শেষ হলো। তবে ইরানের যে প্রতিক্রিয়া সেটা হয়তো আমরা এখনো সেই অর্থে দেখিনি, এটা খুবই সূচনা মাত্র, আরো বড় প্রতিক্রিয়া তারা করতে পারে। কিন্তু আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাটা কিন্তু এখানে অনেকটাই নীরব। মানে আজকে যেটা গোড়াতে বলছিলাম, যে কোনো দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি যুদ্ধের ময়দানের বাইরে যুদ্ধের নিয়ম ভেঙে আপনি গুপ্তহত্যা চালাতে পারেন বা ড্রোন অ্যাটাক করতে পারেন, এইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীতে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক কার্যক্রম আর চলতে পারবে না, এবং পুরো পরিস্থিতির একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে চলে যাবে।
জনাব ফারুক ওয়াসিফ, অনেকে বলছেন ইরানের পক্ষ থেকে যে হামলা হয়েছে তা প্রকৃতপক্ষে মার্কিন সেনারা প্রতিহত করতে পারেনি, এবং এর মধ্য দিয়ে আমেরিকার সামরিক শক্তির দম্ভ অনেকটা চুরমার হয়েছে, তাদের সামরিক শক্তি অপরাজেয় সে দাবি ভুল প্রমাণিত হয়েছে। আপনার মূল্যায়ন কি?
সাধারণ দৃষ্টিতে এটা বুঝি, ইরানের যে মিসাইল হামলা সেটা আমেরিকান সিস্টেমে তারা ধরতে পারেনি বা ঠেকাতে পারেনি, এটা তাদের একটা দুর্বলতা এবং সেটা এক্সপোজ হয়ে গেল এই ঘটনার মধ্যে দিয়ে। একইভাবে ইউক্রেনিয়ান যে বিমান ইরানের আকাশে বিধ্বস্ত হলো, ইরান যেটা স্বীকার করলো যে তাদেরই একটা ভুল সিদ্ধান্তের কারণে, সেটা কিন্তু একইভাবে ইরানেরও একটা এই সমস্ত জটিল এবং উত্তেজনাময় মুহূর্তে কিভাবে ডিল করতে হবে সেই জিনিসটা কিন্তু তাদের ব্যর্থতা কিন্তু উন্মোচিত হলো, কারণ এখানে অনেক মানুষ মারা গেল। আর আপনার মূল প্রশ্নটা যে একটা অসম যুদ্ধে আমরা দেখেছি আমেরিকা কিন্তু জনযুদ্ধের কাছে কোথাও বিজয়ী হয়, সেটা ভিয়েতনামেও আমরা দেখেছি, কিউবার জনগণও যেমন প্রচন্ড ঐক্যবদ্ধ ছিল ফলে কিউবাতেও তারা নখ বসাতে পারে, তো ইরানের বেলাও কিন্তু আমরা গত 40 বছর ধরে দেখছি যে আমেরিকা প্রথম পরাজয় তো 1979 সালে যখন আমেরিকাকে ওখান থেকে সরে আসতে হল, এরপরে এখন পর্যন্ত সেটা তারা দেখছে। ফলে আজকে এসে শুধু বিপুল সামরিক প্রযুক্তি থাকলেই যে একটা লোক যুদ্ধে জিতবে এটা কিন্তু আর আগের মতো বলা যাচ্ছে না, কারণ একটা বৃহত্তর জনগণকে খেপিয়ে তুলে তাদেরকে ধ্বংস করে কোনো পরাশক্তি বেশি দিন চালাতে পারবে না, তাদের একটাই করণীয় থাকবে যে পরমাণু বোমা মেরে পুরো অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় তাদের পক্ষে দীর্ঘকাল একটা দেশকে আগ্রাসনের মধ্যে রাখা এটা যে সম্ভব না, এটা তো ইরানের বেলাও দেখছি, আমরা ইরাকেও কিন্তু দেখতে পেয়েছি, আমরা লেবাননেও দেখতে পেয়েছি, আমি সিরিয়াতেও আমরা সেটা দেখতে পাবো। মোদ্দা কথা যে মানুষই তার ভবিষ্যৎ ঠিক করবে, পুঁজি ডলার বা কোনো একটা মিসাইল দিয়ে সেটা ঠিক হবে বা তার হুমকির মুখে দিয়ে সেটা ঠিক হবে এইটা মানুষের নিয়তি হতে পারে না, বা এটা আমরা এই শতকে দেখতে চাই।
জনাব ফারুক ওয়াসিফ, সবশেষে আপনার কাছে জানতে চাইব, ইরাক, ইরান ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের জনগণের অভিমত হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের বিদায় নিতে হবে, এজন্য ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে, এরপরও কিন্তু মার্কিন সেনারা সেখানে রয়েছে। এই যে মার্কিন সেনারা অনেকটা জোর করে থাকছে, এটা কি ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়?
সেটা তো ইরাকি পার্লামেন্টই ওই জায়গাটা তুলেছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন আজকে শুধু না, এই ধরনের মার্কিন সেনা যে দেশে আছে শুধু ইরাকে না, কাতারে, সৌদি আরবে বা যে দেশে মার্কিন সেনা আছে সেই দেশেরই কিন্তু সার্বভৌমত্ব পিছনে পিছনে নিহিত হচ্ছে। ফলে এটা মধ্যপ্রাচ্যের সামষ্টিক জায়গা থেকেই তাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য অঞ্চল থেকে আমেরিকার পাত্তারি গুটানো উচিত, এবং দ্বিতীয়ত বিশ্ব অর্থনীতির জন্য এটা জরুরি, কারণ তেলের উপর যে নিয়ন্ত্রণ, তেল পরিবহনের যে সমুদ্র পথ তার উপর তাদের যে নিয়ন্ত্রণের কারণে তারা গোটা দুনিয়ায় যে অর্থনৈতিক সুবিধাটা পায় তার ভুক্তভোগী কিন্তু আমাদের মতো দেশের সাধারণ মানুষ, তাকে অনেক ক্ষেত্রেই এই অর্থনৈতিক খেসারতটা তাকেও দিতে হবে। ফলে আমেরিকা সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া এটা যেমন আমেরিকানদের জন্য মঙ্গলজনক, তাদের বিপুল ব্যয় হচ্ছে, আমাদের মতো গোটা পৃথিবীর জন্য এটা মঙ্গলজনক। পৃথিবী নতুন শতকে প্রবেশ করতে চায় যখন, তখন এরকম একটা সেনা ঘাঁটি নিয়ে গোটা দুনিয়াকে একটা মানে কারাগারের মতো বানিয়ে রাখা এটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না।
জনাব ফারুক ওয়াসিফ, ইরান মার্কিন উত্তেজনা এবং পরবর্তী সামগ্রিক পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ।